ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
পাহাড় বিধ্বস্ত রাঙামাটিতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে এবং এতে মির্জা ফখরুল সহ কয়েকজন সামান্য আহত হয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ধর্ষণ ও খুনের দুটি ঘটনায় রাষ্ট্রপতি নাকচ করলেন অতি সম্প্রতি দেশের ৫ অপরাধীর প্রাণ ভিক্ষার আর্জি।
গৌতম গুপ্ত।
দার্জিলিং এ বিজেপির উভয় সংকট, গোর্খাল্যান্ড রাজ্যের দাবি কি তারা সমর্থন করবে না বিরোধিতা করবে?
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত ডিস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের একটি কম্পার্টমেন্টে ৭ নিখোঁজ সেনার মৃতদেহ পাওয়া যায়। সন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। শনিবার ভোরে জাপানের উপকূলে একটি বিশাল বাণিজ্য জাহাজের সঙ্গে ডিস্ট্রয়ারটির ধাক্কা লাগে এবং ডিস্ট্রয়ারটি ব্যাপক ক্ষতি হয়। আমেরিকার ৭ম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ আকওয়ান রবিবার সাংবাদিকদের বলেন, সন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সরাসরি না বললেও এই ইঙ্গিত দেয় যে কেউ জীবিত নেই। নিহতদের পরিবারদের বিষয়টি না জানানো পর্যন্ত কজনের দেহ পাওয়া গেছে তা জানাতে আকওয়ান অস্বীকার করেন। তিনি বলেন, নৌযানটির ক্ষতিগ্রস্ত ডান দিকটা দিয়ে ঘুমাবার কম্পার্টমেন্টে পানি ঢোকে। কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পর্তুগালের মধ্যাঞ্চলে এক ব্যাপক দাবানলে অন্তত ৬২ জন নিহত হয়। এদের মধ্যে অনেকে তাদের গাড়িতেই আগুনে পুড়ে মারা যায়। দাবানলে আরও অন্তত ৫৯ জন আহত হয়েছে। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা রবিবার থেকে ৩ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সবচাইতে ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। কর্মকর্তারা বলেছেন, লিসবন থেকে ১৫০ কিলোমিটার উত্তর পূর্বে পেদ্রো গাও গ্রান্দে পার্বত্য এলাকায় অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য দমকল বাহিনীর শত শত কর্মীকে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, স্পেন ও ফ্রান্স বিমান পাঠাচ্ছে দাবানলের নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য। ইরাকি বাহিনী মসুলের পুরনো শহরে চূড়ান্ত আক্রমণ অভিযান চালিয়েছে। ওই এলাকা হচ্ছে ইসলামিক স্টেটের সবশেষ শক্ত ঘাঁটি সঘোষিত খেলাফত। সামরিক কমান্ডাররা বলেছেন, রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বিমান হামলা চালানোর পর ইরাকি বাহিনী খুব ভোরে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহরে আক্রমণ অভিযান শুরু করে। ইসলামিক স্টেট ৩ বছর আগে ওই এলাকা দখল করে। প্রায় ১,০০০ অসামরিক মানুষ মসুলের ঐতিহাসিক ওই এলাকায় আটকা পড়েছে। রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং পাহাড় ধসের এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
এতে মির্জা ফখরুল সহ দলের কয়েকজন নেতা সামান্য আহত এবং ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জা ফখরুল তার হাতে আঘাত পেয়েছেন। সকাল ৩:৩০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার চট্টগ্রাম কাপ্তাই সড়কে ৩০-৪০ জনের একটি দল ওই হামলা চালায়। পরে মির্জা ফখরুল সহ অন্যান্যরা চট্টগ্রামে ফিরে আসেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ ঘটনার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন।
আজকে আওয়ামী লীগের চরিত্র আরো বেশি করে উদ্ঘাটিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘটনার নিন্দা জানিয়ে এজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন। বিএনপি সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ঘটনার জন্য যে দল বা যারাই দায়ী হোক তাদের শাস্তির বিধান করা হবে বলে জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পাহাড় ধসে নতুন করে মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মধ্য ডিমাই গ্রামে আফিয়া বেগম ও ফাহমিদা বেগম নামের মা ও মেয়ের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে 3:30 দিকে টিলা ধসে পড়লে তারা মাটি চাপা পড়েন। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
পাহাড় ধসে নতুন করে মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মধ্য ডিমাই গ্রামে আফিয়া বেগম ও ফাহমিদা বেগম নামের মা ও মেয়ের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত 3:30 দিকে টিলা ধসে পড়লে তারা মাটি চাপা পড়েন। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। খাগড়াছড়ি জেলার রামগড়ে পাহাড় ধসে 2 সহোদর প্রাণ হারিয়েছে। তারা মাটির তৈরি ঘরে ঘুমিয়েছিল। টানা বর্ষণে পাশের পাহাড়ের একাংশ ঘরটির উপর আশ্রয় পড়ে। এতে শিশু দুটি মারা গেলেও অপর কক্ষে থাকা পরিবারের সদস্যরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। ওদিকে রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম সহ 2 ভারতীয় পর্বতারোহী পাপুয়া নিউগিনির মাউন্ট কার্স্টেনেজ পিরামিড পর্বতের বেস ক্যাম্পে খারাপ আবহাওয়ার কারণে আটকে আছেন। ঢাকা থেকে জোরুল আলমের রিপোর্ট।
বেস ক্যাম্প থেকে তাদের উদ্ধারের জন্য বার্তা পাঠানোর পর মুসা ইব্রাহিম সহ 2 ভারতীয় পর্বতারোহীকে উদ্ধারের জন্য 2 দফা চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। রোববার সকালেও তাদের উদ্ধার করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়। এরপর তাদের উদ্ধারের অভিযান কখন শুরু হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়া এবং ওশানিয়ায় সর্বোচ্চ 4,884 মিটার উচ্চতার পর্বত কাশ্মের পিরামিড চূড়ায় আরোহণের জন্য মুসা ইব্রাহিম এবং 2 ভারতীয় পর্বতারোহী 1 জুন পর্বত আরোহণ শুরু করেন। 18 জুন তাদের অভিযান শেষ করার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা বেস ক্যাম্পে আটকা পড়েন। সর্বশেষ খবরে জানা গেছে, ভারতীয় 2 পর্বতারোহীর একজন অসুস্থ হয়ে পড়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ড রাজ্য গঠনের জন্য গোর্খা জনমুক্তি মোর্চার দাবি নিয়ে সব রাজনৈতিক দলই নির্দিষ্ট অবস্থান নিলেও বিজেপি যে কি চায় তা স্পষ্ট নয়। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
দার্জিলিং এ গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করছে যে গোর্খা জনমুক্তি মোর্চা। তাদেরই সমর্থন নিয়ে 2009 সালে যশবন্ত সিং এবং 2014 সালে সুরিন্দার সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে এনেছিল বিজেপি। এবার গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে কেন্দ্রের বিজেপি সরকারের সমর্থন চাই। আলুওয়ালিয়া নিজে সমর্থন করছেন এই দাবিকে এবং দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মোর্চা নেতাদের দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। কিন্তু বাংলা ভাগের প্রস্তাব সমর্থন করলে পশ্চিমবঙ্গে যে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার সে কথা বুঝে গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাহাড় আর সমতলের মধ্যে যে কোনো একটিকেই বেছে নেবার দ্বিধা বিজেপির মধ্যে। অন্যান্য দলও পৃথক রাজ্য না চাইলেও রাজ্যের সঙ্গে মোর্চার আলোচনার পক্ষপাতী, কিন্তু বাংলা ভাগে কারুরই সম্মতি নেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে যে 2 পাকিস্তানি কূটনীতিক নিখোঁজ হন, নিরাপত্তা বাহিনী তাদের খোঁজে সন্ধান অভিযান শুরু করেছে। ওই 2 কূটনীতিক সড়ক পথে পাকিস্তানে যাচ্ছিলেন। কর্মকর্তারা বলেছেন, নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদে কনসুলেটে কূটনীতিকরা কাজ করতেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশ সদর কার্যালয়ে তালেবান বিদ্রোহীরা হামলা চালালে 5 জন নিহত হয় এবং অন্তত 20 জন আহত হয়। পাকতিয়া প্রদেশের রাজধানী গার্দেজে রবিবার খুব ভোরে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী কড়া নিরাপত্তা বেষ্টিত স্থাপনার প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়। ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বিস্ফোরণে ওই স্থাপনার অনেকখানি ধ্বংস হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ বলেছেন, বিস্ফোরণের পরেই ভারী অস্ত্রে সজ্জিত বিদ্রোহীরা চত্বরের ভেতরে ঢুকে পড়ে। এক তালেবান মুখপাত্র দাবি করেছে, আক্রমণে 100-এর বেশি নিরাপত্তা কর্মী হতাহত হয়। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজ। ভারতে খুন এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত 5 ব্যক্তির প্রাণভিক্ষার আবেদন প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতে 2007 সালে জ্যোতি কুমারী ধর্ষণ ও খুনের ঘটনায় দেশে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 2 অপরাধীর প্রাণভিক্ষার আর্জি অতি সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন। গত 12ই মে রাষ্ট্রপতির কাছে এই আর্জি পাঠানো হয় এবং গত 26শে মে তারিখ তা নাকচ করে দেন তিনি। পাশাপাশি ইন্দোরের 4 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত 3 জনের প্রাণভিক্ষার আর্জিও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন। পুনের ঘটনায় অপরাধী যুগলের নাম পুরুষোত্তম বোরাটে ও প্রদীপ কোকাডে। এই মুহূর্তে তারা পুনের ইয়েরওয়ারা জেলে বন্দী। বাবা মা বৃদ্ধ হয়েছেন যুক্তি দেখিয়ে প্রাণভিক্ষার আবেদন করেন তারা। আবেদন খারিজ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার তাদের ফাঁসির দিন ঠিক করবে বলে জানা গেছে। প্রসঙ্গত বলা যেতে পারে, বিপিও কর্মী জ্যোতি কুমারী উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ছিলেন, কর্মসূত্রে ছিলেন পুনেতে, থাকতেন দিদি জামাইবাবুর সঙ্গে। ঘটনার দিন অফিসের পর ট্যাক্সি চালক পুরুষোত্তম বোরাটে বাড়ি পৌঁছে দেওয়ার নামে তাকে নিজের গাড়িতে তুলে নেয়। সে তার অফিসে গাড়ি চালানোর কাজ করায় জ্যোতির সন্দেহ হয়নি। তারপর তাকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে পুরুষোত্তম ও প্রদীপ তাকে ধর্ষণ ও খুন করেন। এই ঘটনার পর নির্বিকার ভাবে তারা ওই সংস্থার আরেক কর্মীকে তুলতে তার বাড়ি পৌঁছে যায় এবং বলে টায়ার পাংচার হয়ে যাওয়ায় আসতে দেরি হয়েছে। এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম বিবেচনায় 2012 সালে পুনের সেশন কোর্ট এই দুজন ফাঁসির সাজা দেয়। সুপ্রিম কোর্ট বহাল রাখে সেই সাজা। পাশাপাশি ইন্দোরের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয় জিতেন্দ্র ওরফে জিতু, বাবু ওরফে কেতন ও সানি ওরফে দেবেন্দ্রকে। অতি সম্প্রতি এই 2 সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় 30টি প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখ্যান করলেন বলে জানা গেছে। পরমাশিস খসড়ায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের রাঙামাটি সহ কয়েকটি পাহাড়ি জেলায় সাম্প্রতিককালে ভারী বর্ষণের পর ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। রাঙামাটির সবশেষ পরিস্থিতি নিয়ে সেখানকার পৌরসভার মেয়র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
বাংলাদেশের রাঙামাটি সহ পার্বত্য জেলার অনেক স্থানে পাহাড় ধসে বহু মানুষ নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো মানুষ। রাঙামাটি জেলা প্রশাসন বলেছে সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে 2000েরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো আমরা রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম, স্থানীয় অধিবাসী শিখা ত্রিপুরা এবং সজল কান্তি চাকমা। আপনাদের সবাইকে স্বাগত ভয়েস অব আমেরিকার স্টুডিওতে যোগ দেবার জন্য। তো প্রথমে আমি যাচ্ছি রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, আপনি কি আমাদের বলবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি, কতজন মানুষ নিহত হয়েছেন, আহত কতজন, কি অবস্থা সেখানে?
রাঙামাটি টোটাল পার্বত্য জেলায় প্রায় 114 জন মতো, আসলে আরো 2-3 জন এখনো নিখোঁজ। আর টোটাল শহরটাই হয়েছে পৌর এলাকায় 62 জন। তবে সর্বশেষ তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র অর্থাৎ নিরাপদ জায়গায় নিয়ে আসছি। প্রশাসন সহ আমরা সম্মিলিতভাবে তাদেরকে চিকিৎসা, খাদ্য এবং সমস্ত সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি তাদেরকে।
আচ্ছা, আমরা এই মুহূর্তে যাচ্ছি সেখানকার একজন স্থানীয় অধিবাসী শিখা ত্রিপুরার কাছে। শিখা ত্রিপুরা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আমি শুনতে পাচ্ছি, বলেন।
রাঙ্গামাটির কোন জায়গায় আপনার অবস্থান?
রাঙ্গামাটির বজেন্তলি এলাকায় আমার বাসা।
তো আপনার কি অবস্থা, আপনি ভালো আছেন? সেখানকার আশেপাশের কি পরিস্থিতি?
হ্যাঁ, আমার বাসাটা ঠিক আছে, তবে আমিও আতঙ্কিত, কারণ অনেক পানি বেড়ে গেছে, কাপ্তাই লেকের পানি, যেটা আমার বাসার কাছাকাছি অবস্থান করছে।
সেখানকার কি কি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা এবং আপনার আশেপাশে যে আপনার পরিজন এবং আত্মীয় স্বজন রয়েছে, কি সমস্যা মোকাবেলা করছেন আপনারা?
আমার আত্মীয় স্বজন, রাঙামাটির যারা অধিবাসী আছে, সবাই আতঙ্কে আছে। বৃষ্টিপাত হলে সবাই আতঙ্কিত হয়ে যায় যে কখন ধস হয়, কখন ঘরটা পড়ে যাবে বা আবার নতুন কোনো দুর্ঘটনা ঘটে কিনা, সবাই এর জন্য আতঙ্কিত থাকে।
তো যাদের ঘর বাড়ি হারিয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন?
তারা সবাই ত্রাণ যেখানে খুঁড়েছে সেখানে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে।
তো আপনাদের কি বিদ্যুৎ, পানি এবং জ্বালানি তেল এগুলোর কোনো অসুবিধা রয়েছে?
না, বর্তমানে এই জন্য আমরা দীর্ঘদিন 13 জুনের ঘটনার পর দুদিন আমাদের এখানে কোনো বিদ্যুৎ জ্বালানি সংকট মনে করেছিলাম আমরা হবে, কিন্তু প্রশাসনের ব্যবস্থার কারণে এই সমস্যাগুলো আমরা পাইনি।
আচ্ছা, আমরা এখন আরেকজন সেখানকার স্থানীয় অধিবাসী রয়েছে, আমরা তার কাছে চলে যাচ্ছি, সুজল কান্তি চাকমা। সুজল কান্তি চাকমা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু বলবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি বটে, কিন্তু আমাদের মানে কলিগ যারা আমরা কাছারে কাজ করি, ওনারা মানে আমাদের সব মানে পাহাড় দশার দশে গিয়ে নষ্ট হয়ে গেছে, ওনাদের থাকার জায়গা নাই, এখন মানে ওনারা আত্মীয় স্বজনের বাসায় থাকতেছে।
তো ওখানে কি যথেষ্ট পরিমাণে খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ এগুলোর কোনো সংকট রয়েছে?
13 তারিখের পর 2 দিন এরকম সংকট ছিল, 2 দিন পর্যন্ত কারেন্ট ছিল না, জ্বালানি তেলের মানে সংকট ছিল, পানির সংকট ছিল, মানে বিদ্যুৎ আসা পরে 2 দিন পরে বিদ্যুৎ আসা পরে মোটামুটিটা ফিটে গেছে যে সংকটটা ছিল।
আমরা এখন ফিরে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওবায়দুল করিমের কাছে। ডক্টর ওবায়দুল করিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আপনাকে শুনতে পাচ্ছি।
আচ্ছা, আপনি কি বলবেন যে এই যে এ ধরনের দুর্যোগ, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন এবং অনেকেই বলেছেন যে সেখানে পাহাড় কাটার বিষয়টি অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং পাহাড়ের গায়ে যথেষ্ট গাছপালা না থাকার কারণে বৃষ্টি হলেই এগুলো ধসে পড়ছে, সেটা তো গেল একটা দিক, এটা নিয়ে আলোচনা করছেন সবাই, কিন্তু একই সাথে এ ধরনের দুর্যোগ তো যে কোনো সময় হতে পারে যথেষ্ট পদক্ষেপ নেয়ার পরও, কিন্তু দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থা, বিশেষ করে রাঙামাটির মতো একটি জায়গা, খুবই দুর্গম জায়গা, সেটার প্রস্তুতি সবসময় কেমন থাকে? আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু দুর্যোগ হওয়ার পরে তারপরে এই আলোচনাগুলো আসে কিভাবে প্রতিকার করা উচিত, কিন্তু এর আগে কি এর ব্যবস্থা নেওয়া উচিত নয়?
জি, অবশ্যই এর আগেই ব্যবস্থা নেওয়া উচিত। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পৌঁছানোর একটি মাত্র রাস্তা আছে এবং সেটি হচ্ছে 2 লেনের। আজকাল চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পৌঁছানোর জন্য জনসংখ্যার যদি হিসেবটা আপনি বিবেচনায় নেন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে 4 লেনের রাস্তা হওয়ার কথা। ফলে যেটি হচ্ছে যে আপনার রাস্তা একটু বৃষ্টি হলে পাহাড় সে মাটি ধরে রাখতে পারে না এবং সেটি ল্যান্ডস্লাইড হিসেবে রাস্তা থেকে ভরাট করে দিচ্ছে। আপনি দেখেন এই যে দুর্যোগ আজকে 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত যথেষ্ট কর্মস্পৃহা নিয়ে আমাদের জনগণ কাজ করে যাচ্ছেন রাস্তাটাকে পরিষ্কার করবার জন্য, কিন্তু সেটি এখনো হয়ে উঠেনি সম্ভবত। তো এগুলো আমাদেরকে তাৎক্ষণিকভাবে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু আমি মনে করি তাৎক্ষণিকভাবে অ্যাডজাস্ট করে আপনি 2, 4, 5, 7 দিনের মধ্যে সমাধান করতে পারবেন, কিন্তু আগামী বছর, তারপরের বছর এগুলোকে হিসেবের মধ্যে নিতে হবে। তবে একটি কথা, এটি শুধুমাত্র এককভাবে কোনো ব্যক্তির পক্ষে, কোনো গোষ্ঠীর পক্ষে করা সম্ভব নয়, জাতিগতভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে হবে।
আচ্ছা, এবারে আমরা একটু যাচ্ছি রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর কাছে। জনাব আকবর হোসেন চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা ডক্টর ওবায়দুল করিম বললেন যে স্থানীয়ভাবেও আপনাদের যথেষ্ট প্রস্তুতি রাখা দরকার, কারণ হচ্ছে একটি মাত্র রাস্তা রয়েছে চট্টগ্রামের সাথে যোগাযোগের অথবা যে কোনো সাহায্য আসবার জন্য। তো আপনারা কি স্থানীয়ভাবে সরকারের কাছে সেরকম কোনো আবেদন রাখছেন যাতে করে বিকল্প কোনো রাস্তা সেখানে থাকে এবং একই সাথে পর্যাপ্ত খাদ্য এবং চিকিৎসা সহায়তা আরও বেশি করে মজুদ রাখা যায়, এ বিষয়ে কোনো প্রস্তাবনা কি আপনারা সরকারের কাছে রেখেছেন?
হ্যাঁ, আমাদের দাবিটা হলো আসলে এখানকার যে যোগাযোগ ব্যবস্থাটা, এই যোগাযোগ ব্যবস্থা যাতে দীর্ঘমেয়াদীভাবে রাস্তাঘাট গুলো তৈরি করা হয় এবং যেখানে যেখানে ভবন করা হচ্ছে এখানে সরকারি বেসরকারি অনেক ভবন এই ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা নিজেরও আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায়, পুরো রাঙামাটি শহরটা শোকের শহরে পরিণত হয়েছে। তো এই অবস্থায় আমরা যেতে চাই ইন ফিউচার যেকোনো স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী যাতে এখানে কোনো এক্সপার্ট এনে পরীক্ষা নিরীক্ষা করে যাতে আমরা সেই ধরনের ভবনগুলো তৈরির জন্য আমরা যাতে পরিকল্পনা করতে পারি সম্মিলিত প্রচেষ্টায়, আমরা সরকারের কাছে সেই সহযোগিতা আমরা চাচ্ছি।
ধন্যবাদ। এবারে আমরা যাচ্ছি একটু সুজল কান্তি চাকমার কাছে। সুজল কান্তি চাকমা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি তো আমাদের আপনাদের মেয়রের কথা শুনলেন, তো আপনার একজন একজন সাধারণ মানুষ হিসেবে, সেখানকার অধিবাসী হিসেবে, আপনার কি কোনো নির্দিষ্ট কোনো প্রস্তাবনা অথবা সরকারের প্রতি, স্থানীয় সরকারের প্রতি কোনো প্রস্তাবনা রয়েছে কিনা, অথবা আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা?
যে রাস্তাঘাট যেগুলো মানে আসলে যে অবস্থা ভেঙে গেছে, এগুলো যদি এরকম হয়, যদি এটা যদি মানে এখন যদি প্রতি বছর হয়, মানে বারবার এরকম যাতে এটা স্থায়ী ভাবে রাস্তা পরিকল্পনা করা হয়, এটাই আমাদের জন্য মানে ভালো হবে আর কি।
আচ্ছা, আমরা এবারে একটু যাচ্ছি শিখা ত্রিপুরার কাছে। শিখা ত্রিপুরা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি কি কিছু বলবেন, অথবা এখানে সরকারের প্রতি আপনার কি কোনো প্রস্তাবনা রয়েছে, কোনো পরামর্শ রয়েছে আপনাদের স্থানীয় অধিবাসীদের এই ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য?
টেকসই উন্নয়ন প্রযুক্তির মাধ্যমে যদি এই রাস্তাঘাটগুলো নির্মাণের চিন্তা ভাবনা করা হয়, তাহলে রাঙ্গামাটি শহরকে হয়তো রক্ষা করা যেতে পারে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ায়ে আমাদের টেকসই উন্নয়ন প্রযুক্তিগুলো যদি নেওয়া হয়ে থাকে।
আমরা চলে যাচ্ছি ডক্টর ওবায়দুল করিমের কাছে।
এটা রাঙ্গামাটিতে দুর্যোগটা নেমে আসলো, খাদ্য সরবরাহ থেকে বস্ত্র সরবরাহ বা অন্যান্য যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা জানি কাপ্তাই হয়ে একটা রাস্তা আছে কাশিম বাজার হয়ে রাঙ্গামাটি পৌঁছানোর, সেই রাস্তাটাকে যদি একটু ওয়াইডেন করা যায়, একটু চওড়া করা যায়, তাহলে আমার মনে হয় বিকল্প রাস্তা হিসেবে এটা ব্যবহার করা যায়। এছাড়াও চন্দ্রঘোনার কাছাকাছি একটা রাস্তা আছে পাহাড়ের মাছ দিয়ে, সেটিকেও যদি ওয়াইডেন করা যায়, তাহলে হয়তো রাঙ্গামাটির সঙ্গে যোগাযোগ যে সম্ভাবনা সেটা উন্মুক্ত হবে।
এবারে আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটির মেয়র রাকবর সেন চৌধুরী।
আমি যেটি প্রত্যাশা করি বর্তমান সরকারের কাছে, আসলে এখানে অনেক ক্ষয়ক্ষতি, এখানে যাই হোক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবকাঠামোগত যে বিষয়গুলো দীর্ঘমেয়াদী হওয়ার ক্ষেত্রে একটি ভালো এখানে এক্সপার্ট এনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইন ফিউচারে রাঙ্গামাটিকে যাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্যে যে বিখ্যাত পার্বত্য রাঙ্গামাটি, এই নৈসর্গিক দৃশ্য এবং সবকিছু রক্ষার ক্ষেত্রে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যাতে আর ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে বসবাস করতে না হয়, তাদেরকে যাতে ভালো একটি জায়গায় পুনর্বাসিত করা যায় যেখানে কোন ঝুঁকি থাকবে না, সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করবেন বর্তমান সরকার, সেটুকু আমি মনে করি। আর পার্বত্য অঞ্চলের প্রতি সবাই সম্মিলিত ভাবে আমরা এই পার্বত্য অঞ্চলকে রক্ষার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করার জন্য আমরা সবাই, সবার প্রতি আমার একটি অনুরোধ, এবং আমরা সেভাবে পার্বত্য অঞ্চলকে আমরা রক্ষা করার ক্ষেত্রে একটি আমরা নিজেরাই সম্মিলিত প্রচেষ্টাকে দায়িত্ব পালন করতে পারব বলে আমি মনে করি।
এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। এবারে শুরু হচ্ছে আমাদের নতুন ধারাবাহিক।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এই সব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে সংজ্ঞাগত পার্থক্য সত্ত্বেও আমরা বর্তমান বিশ্বে লক্ষ্য করছি উগ্রবাদ রূপান্তরিত হয়েছে এক ধরনের সন্ত্রাসবাদে। উগ্রবাদ অনেকটাই তাত্ত্বিক, যেখানে ব্যক্তি কিংবা সমষ্টি এক ধরনের উগ্র মতবাদ বা বিশ্বাস পোষণ করে থাকে। অবশ্য এমন কিছু মতবাদ বা ধর্মীয় ঐতিহ্য রয়েছে যাকে আপনি ইচ্ছে করলে চরমভাবে ব্যাখ্যা করতে পারেন, আবার ইচ্ছে করলে একটা মধ্য পন্থাও গ্রহণ করতে পারেন। আর সন্ত্রাসবাদ হচ্ছে এক ধরনের রাজনৈতিক সহিংসতা। সন্ত্রাসবাদের তিনটি উপাদান রয়েছে: বিশেষ রকমের রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যে সহিংস কর্মকাণ্ড, ইচ্ছাকৃতভাবে অসামরিক লোকদের ওপর হামলা চালানো, কিংবা একটি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে অপর গোষ্ঠীকে শঙ্কিত করাও সন্ত্রাসবাদের লক্ষ্য হয় অনেক সময়ই। সংজ্ঞা অনুযায়ী উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যবহারিক দিক দিয়ে উগ্রবাদের তত্ত্বই সন্ত্রাসবাদে রূপান্তরিত হয়। ঐতিহাসিকভাবে দেখা যায় সন্ত্রাসবাদের সঙ্গে উগ্রবাদের একটা সম্পৃক্ততা রয়েছে। যদিও সব সন্ত্রাসী উগ্রবাদী নয়, তবুও সব উগ্রবাদী একসময় সন্ত্রাসী হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি সেই ঘটনা যখন উগ্রবাদ মানেই সন্ত্রাসবাদ। এর মানে জোর করে একটি ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ অপরের ওপর চাপিয়ে দেওয়া। অথচ কি আশ্চর্য, শীতল যুদ্ধের সময় উগ্র মতবাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। আশা ছিল বার্লিন ওয়াল নেমে আসার সঙ্গে সঙ্গে কথিত ইজমের লড়াই শেষ হয়ে যাবে। বিশ্ব মানবতা রাজনৈতিক অর্থে না হলেও মানবিক অর্থে একটি অভিন্ন পতাকা তলে দাঁড়াবে। কিন্তু তেমনটি হলো না। সেই আক্ষেপের কথাই বলছিলেন বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রিসার্চ ফেলো শাফকাত মুনির।
বার্লিন ওয়াল যখন নেমে এলো বা যখন স্নায়ুযুদ্ধের যবনিকা পতন ঘটল, আমরা তখন যে আশাবাদ ব্যক্ত করেছিলাম 90-এর দশকের শুরুতে বিশ্বায়নের পৃথিবী সম্পর্কে আমাদের মনে যে ধরনের আশাবাদ এবং যে ধরনের আত্মবিশ্বাস বা কনফিডেন্স ছিল, তার অনেকাংশেই কিন্তু আজ নেই। 90-এর দশকের শুরুতে আমরা ধারণা করেছিলাম যে পূর্ব পশ্চিমের মধ্যে যে সংঘাত, তার অবসানের ফলে বিশ্বে নতুন করে শান্তি ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন তথা দারিদ্র কবল থেকে বের করে আনা, এগুলোই হবে পৃথিবীর মূল প্রতিপাদ্য বিষয়। আমরা কখনোই ভাবিনি যে স্নায়ুযুদ্ধের অবসানের ঠিক 1 দশকের মাথায় 9/11 মতো একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হবে। আমরা আবার মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুদ্ধ দেখতে পারব এবং আমরা অবশ্যই ভাবিনি যে আইসিস বা দায়েশের মতো একটি দুর্ধর্ষ এবং অত্যন্ত বিপজ্জনক বা ডেঞ্জারাস একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর আবির্ভাব আমরা দেখতে পাব। অতএব অনেকাংশেই বেশ কিছু ঘটনা ঘটেছে যা হয়তো আমাদের তখনকার চিন্তা ভাবনার মধ্যে বা তখনকার ফোরকাস্টের মধ্যে কোনোভাবেই ছিল না।
বর্তমান শতকে এই উগ্রবাদের অকস্মাত উত্থান এবং সেই সঙ্গে বাংলাদেশের এর প্রসার সম্পর্কে শাফকাত মুনির আরো স্মরণ করিয়ে দিলেন।
যদি আমরা একটু পেছন দিকে তাকাই, এখন বিশ্বের যে একটি মূল সমস্যা আন্তর্জাতিক সন্ত্রাস বা ইন্টারন্যাশনাল টেরোরিজম, তার সূত্রপাত অনেকাংশেই কিন্তু 20th century শেষের দিকে। আমরা জানি যে 1979 থেকে 1990 আফগানিস্তানে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী এবং তাদের বিরুদ্ধে ছিল যাদেরকে ওই সময় মুজাহিদিন বলা হতো, তাদের মধ্যে এবং তার পিছনে বেশ কিছু আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশ কিছু দেশের সেখানে প্রচ্ছন্ন সমর্থন ছিল, আমরা সেটাও দেখেছি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম যখন আফগান জিহাদের পরে মুজাহিদিনরা যখন বাংলাদেশে ফিরে এলো, তাদের মধ্যে অনেকেই, যেমন মুফতি হান্নান, বাংলা ভাই, তাদের মধ্যে অনেকেই তারা নতুন নতুন বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদকে তারা নিয়ে এলো এবং ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদকে তারা পরিপূর্ণভাবে একটি সংঘাতের রূপ দিল। এবং সেখান থেকে আমরা দেখেছি 2000 থেকে 2005 এই সময়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। তারপরে কিছু কাল স্থিমিত থাকার পরে আবার 2014-15 থেকে আবার নতুন করে এই সংঘাত, জঙ্গিবাদের এই হুমকি আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে।
আফগানিস্তানে মুজাহিদ হিসেবে যোগ দেওয়ার কথাটি উল্লেখ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক সাদেকা হালিম।
যখন এই যে বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন, বিশেষ করে যখন আফগানিস্তানে আমরা দেখেছি যে আমাদের দেশ থেকে যে সকল জনগণ বা মানুষ গেছেন ওখানে উগ্রপন্থীদের সাথে, যখন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা যখন মুজাহিদ টাইটেলটা লাভ করে যখন তারা বাংলাদেশে ফেরত এসছে, তখন কিন্তু তারাও কিন্তু তাদের কিছু কোনো কোনো এলাকায় তারা সম্মানে ভূষিত হয়েছেন।
এর কারণ বোধহয় বাধ্যত আফগানিস্তানের লড়াই ছিল রাজনৈতিক, আফগানিস্তানকে সোভিয়েত দখলমুক্ত করার লড়াই। কিন্তু যেমনটি শাফকাত মুনির একটু আগেই বলছিলেন যে সেখান থেকেই উগ্রবাদের জন্ম। আসলে অনেক রাজনৈতিক লড়াইয়ে জঙ্গিবাদী রূপও আমরা দেখেছি, যেমনটি আমরা দেখেছি আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কিংবা আইরিশ রিপাবলিকান আর্মির মধ্যে। কিন্তু ক্রমশই এই উগ্রবাদ এখন কেবল রাজনৈতিক বা রাষ্ট্রিক মতাদর্শের ভিত্তিতে নয়, বরঞ্চ ধর্মীয় মতবাদকে ভিত্তি করে এগিয়েছে। সেই পরিবর্তনও আমরা লক্ষ্য করি আফগান যুদ্ধের সময় থেকেই। এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ডক্টর মুনতাসির মামুনের নিজস্ব মত হল,
যা ঘটছে এখন তা খুব একটা নতুন কিছু নয়। পৃথিবীতে ধর্ম যখন এসছে, বিশেষ করে এই 3টি ধর্ম, তখন থেকে কিন্তু এই ধর্মযুদ্ধ চলছে। এবং ধর্মের নামে যত মানুষ হত্যা হয়েছে পৃথিবীতে, আমার মনে হয় অন্য কোনো কারণে এত মানুষ হত্যা করা হয়নি। হ্যাঁ, গত শতাব্দীর কিন্তু শেষ দিক থেকে আমরা এই ধরনের আরেকটি বিষয় আমরা দেখছি। এর নানাবিধ কারণ আছে, এগুলি বিশ্লেষণ করে আমরা কোনো কিছুতে পৌঁছাতে পারবো না। একটা বিষয় আমি খালি বলতে পারি এই যে পাশ্চাত্য বলেন এদের অনেকেরই নিজের স্বার্থ সংশ্লিষ্ট কারণে অনেক কিছুর উৎপত্তি হয়েছে। যেমন তালেবানদের এরকম উৎপত্তি হতো না যদি পাকিস্তানকে ওইভাবে সহায়তা না করে যুক্তরাষ্ট্র তালেবান সৃষ্টি না করত। সুতরাং দায় দায়িত্ব কিন্তু এখন পাশ্চাত্য বলেন এবং মধ্যপ্রাচ্য বলেন কেউ কিন্তু এড়াতে পারবে না। আমরা এর বাইরে ছিলাম, এখন যেটাকে আমরা বিশ্বায়ন বলি এর কারণে আমরাও এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এবং প্রযুক্তি এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে আমি বলি, তাহলে আর্থ সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতের কারণেও অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটা অন্য বিকল্প, যেটা আরও পৃথিবীর অনেক দেশে মনে হচ্ছে।
ডক্টর মুনতাসির মামুন বর্তমানে উগ্রবাদের প্রসার ও প্রচারের জন্য পশ্চিমী দেশগুলোকেও দায়ী করেছেন এবং বলেছেন যে ধর্ম কিভাবে রাজনীতির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে সে কথাটিও। ধর্ম ও রাজনীতি, বিশেষত ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জিওফ্রে বেইল বলছেন,
In Islam, there's no artificial distinction between the religious sphere and other spheres of life. As you know, Islam is supposed to be an all-encompassing religion that affects every sphere of life.
অধ্যাপক বেইল বলেন, ইসলামে ধর্মীয় মতবাদ এবং জীবনের অন্যান্য দৃষ্টিভঙ্গির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ইসলাম যেহেতু একটি সামূহিক ধর্ম, সেহেতু সেখানে রাজনীতির বিষয়টিও আসতে পারে। সুতরাং পশ্চিমে যেমন রাষ্ট্র ও ধর্মের মধ্যে পার্থক্যের যে ধারণাটি রয়েছে সেটি ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি মনে করেন ইসলামে ধর্ম ও রাষ্ট্রের মধ্যে কৃত্রিম পৃথকীকরণের ধারণাটি ভুল। তবে অধ্যাপক বেইলের সঙ্গে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
ধর্ম কখনোই রাজনীতি করার জন্য নয়, ধর্ম একজন ব্যক্তি বা ব্যক্তি সমূহের আত্মিক শুদ্ধতা এবং ব্যক্তি এবং স্রষ্টার মধ্যে আন্তঃসম্পর্কের রূপরেখা নির্দেশ করে। ধর্ম শুচিতা, পবিত্রতা সবকিছু মিলিয়েই কল্যাণকর যা কিছু, এগুলো নিয়েই তো ধর্মের চেতনা এবং ধর্মের প্রণোদনা। কিন্তু যখন এই ধর্মের চেতনা প্রণোদনাকে বিকৃত করে রাজনীতি করবার চেষ্টা করা হয়, রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু একটু ভয়ঙ্কর হয়। আমরা ইউরোপের ইতিহাসে লক্ষ্য করেছি যে ধর্ম এবং রাজনীতির মিশ্রণ হলে কি ফলাফল হতে পারে। যেমন 1618 থেকে 1648 30 বছর ব্যাপী যুদ্ধ, এবং আরো যদি সামগ্রিক ভাবে আমরা বলি যে 1550 থেকে 1650 পর্যন্ত প্রায় 100 বছর ইউরোপ ধর্মভিত্তিক হানাহানিতে লিপ্ত ছিল। তো এ থেকে ইতিহাসের শিক্ষাটি হচ্ছে, ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেললে বা রাজনীতিকে ধর্মীয়করণ করলে, আমি দুটোই ব্যবহার করি, করলে ধর্মেরও ক্ষতি হয়, রাজনীতিরও ক্ষতি হয়, সমাজ তো ক্ষতিগ্রস্ত হয়ই আর কি।
ধর্ম ও রাজনীতির মধ্যে মৌলিক যে পার্থক্যটা সেটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় প্রায়শই। আর সেই পার্থক্য হলো, ধর্ম হলো বিশ্বাসের বিষয়, রাজনীতি যুক্তির নিক্তিতে পরিমেয়। বিশ্বাস ও যুক্তির সহ অবস্থান যে সম্ভব নয় এই দার্শনিক সত্যটা উপলব্ধি করা দরকার। উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণের পরবর্তী সংকলন আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।
প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিজ্ঞানীরা মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে সুস্থ মানবদেহের একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের মস্তিষ্কের বয়সও বাড়তে থাকে। সুতরাং শরীরকে সুস্থ রাখতে হলে মস্তিষ্কের স্বাস্থ্যকে অবহেলা করলে চলবে না, তার দিকে নজর রাখতে হবে। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা কেভিন ইনোকের প্রতিবেদনটির রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
মানব দেহে মস্তিষ্কের বয়সই নির্ধারণ করে দেয় মানুষের প্রকৃত বয়স। 20 বছর বয়স থেকেই মস্তিষ্কের এই বয়স বাড়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের একটা বয়স নির্ধারণ করতে শুরু করেছেন এবং তারা আবিষ্কার করেছেন যে মস্তিষ্কের এই বয়স মানুষের পুরো শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করছে। লন্ডনে অবস্থিত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা কিছু উন্নত কম্পিউটার অ্যালগোরিদমের সাহায্যে 2000 জন মানুষের মস্তিষ্কের স্ক্যান করে একটি পরীক্ষা চালিয়েছেন। এই অ্যালগোরিদমটির সাহায্যে অনেক রকম তথ্যের সন্ধান তারা পেয়েছেন। প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে টিস্যুগুলি কতটা জায়গা অধিকার করে থাকে তার উপর ভিত্তি করে তারা মস্তিষ্কের বয়স নির্ধারণ করার একটি পদ্ধতি বার করেছেন। পরবর্তী পর্যায়ে তারা প্রকৃত বয়সের সঙ্গে এই মস্তিষ্কের বয়সের তুলনামূলক গবেষণা করেছেন।
We looked at the difference between the chronological age and the brain predicted age, and the idea is that the older that your brain predicted age, the older the discrepancy.
লন্ডনে অবস্থিত ইম্পেরিয়াল কলেজের ডক্টর জেমস কোলি জানাচ্ছেন যে আমাদের প্রকৃত বয়স এবং মস্তিষ্কের বয়সের মধ্যে পার্থক্যের থেকে একটা ধারণা করার চেষ্টা করেছি। এর থেকে যেটা দেখা গেছে তা হল, যদি আপনার মস্তিষ্কের বয়সের সঙ্গে আপনার প্রকৃত বয়সের অনেক পার্থক্য দেখা যায়, তাহলে সেটা মানব শরীরের উপর এক নেতিবাচক প্রভাব ফেলতে থাকে। এই পার্থক্যটা যেসব মানুষের ক্ষেত্রে অনেকাংশেই বেশি, তাদের শারীরিক কাজকর্ম ক্ষমতা অনেকাংশেই কম সেই সব মানুষের থেকে যাদের এই বয়সের পার্থক্যটা প্রায় নেই বললেই চলে। এগুলি প্রধানত লক্ষ্য করা যায় এই সব মানুষের ফুসফুসের ধারণ ক্ষমতা, হাঁটার শক্তি এবং কোনো জিনিসপত্রকে আঁকড়ে ধরার ক্ষমতার মধ্য দিয়ে। এছাড়াও গবেষকরা বলেন যে পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে যেসব মানুষের মস্তিষ্কের বয়স বেশি, 80 বছরের আগেই তাদের মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।
So it's not as if the brain aging is causing the death, but it's more that the brain is a sensitive marker of other things that could be going wrong with the body.
ডক্টর জেমস কুলি বলেন যে এটা ঠিক নয় যে মস্তিষ্কের বয়সের কারণেই মানুষের মৃত্যু হচ্ছে, বরঞ্চ বলা যায় যে কোনো মানুষের দেহের কোনো সমস্যা থাকলে মস্তিষ্কের স্বাস্থ্য কিন্তু সবার আগে সেগুলির ইঙ্গিত দেয়। সুতরাং মস্তিষ্কের বয়স কম রাখতে হলে আমাদের কি করা উচিত? প্রথমত, মস্তিষ্ককে ব্যবহার করতে হবে, যেমন প্রচুর পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত, উৎকণ্ঠা এবং উদ্বেগ থেকে যথাসম্ভব নিজেকে মুক্ত রাখতে হবে অথবা তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সর্বোপরি, যেসব কাজ শরীরকে কর্মক্ষম করে রাখে এবং বয়সের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে সেগুলি একইভাবে কিন্তু মস্তিষ্কের জন্য প্রয়োগ করা যায়। এছাড়াও দরকার আছে নিয়মিত শরীরচর্চা করা, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকা এবং সঠিক সময়ে সঠিক খাদ্য সঠিক পরিমাণে গ্রহণ করা।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম, যা মার্শাল প্ল্যান নামেই বেশি সুপরিচিত, এই জুন মাসে তার 70তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। স্যার উইনস্টন চার্চিলের মতে, এই মার্শাল প্ল্যানই ছিল 20 শতাব্দীর সবচেয়ে সফল এক কর্মসূচি, যাকে তিনি কোনো বৃহৎ শক্তির তরফে মহৎ এক কীর্তি বলে আখ্যা দিয়েছিলেন। 1940 সালের শেষ ভাগে দ্বিতীয় মহাযুদ্ধের ভয়াবহতা থেকে পূর্বাবস্থায় ফিরে যাওয়া অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ইউরোপীয় দেশগুলির জন্য ছিল নিদারুণ সংকটময়। যুদ্ধ শেষ হবার 2 বছর পরেও ইউরোপকে যুদ্ধ পূর্ববর্তী কৃষি ও শিল্প উৎপাদনের সেই পর্যায়ে ফিরে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। বেকারত্ব তখন চরম আকার ধারণ করে। খাদ্য সংকট বিরাজ করার কারণে পুনরুদ্ধার প্রক্রিয়াকে তা আরও মন্থর করে দেয়। ইউরোপকে স্থিতিশীল করার প্রয়াসে এবং কৃষি ও শিল্প উৎপাদন পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্র সরকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শালের নামানুসারে প্রণীত মার্শাল প্ল্যান উদ্যোগ শুরু করে। 1948 সালের এপ্রিল থেকে 1951 সালের ডিসেম্বর অবধি যুক্তরাষ্ট্র 17টি পশ্চিম ইউরোপীয় দেশে সরাসরি বিনিয়োগ বাবদ $1300 কোটি প্রদান করে। এসব পশ্চিমী ইউরোপীয় দেশগুলিতে তখন অন্তর্ভুক্ত হয় প্রাক্তন শত্রুপক্ষীয় দুটি দেশ জার্মানি ও ইতালি। আজকের টাকায় যে অর্থের পরিমাণ $13,000 কোটি, পূর্ব ইউরোপীয় দেশগুলিকেও সাহায্যের প্রস্তাব দেওয়া হয়, তবে মস্কোর বিরোধিতায় দেশগুলো তা প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পুষ্ট হয়ে পশ্চিম ইউরোপের ভারী শিল্পখাতে দ্রুত হারে প্রাণ সঞ্চারিত হয়, লক্ষ লক্ষ জনগণের চাকুরির পদ প্রশস্ত হয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে স্থিতিশীলতা ফিরে আসে এবং দেশগুলোর মোট জাতীয় উৎপাদন 15-25% গিয়ে দাঁড়ায়। 1951 সালের মধ্যে এটা স্পষ্ট হয়ে ওঠে যে বৃহৎ উদ্যোগ ইউরোপীয় দেশগুলোর জনগণের তথা সমগ্র ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যতের লক্ষ্যমাত্রা ফিরে পেতে সমর্থ হয়েছে এবং পশ্চিম ইউরোপ উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, এই মার্শাল প্ল্যান ইউরোপকে পুনরুজ্জীবিত করতে এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শুধু সহায়তা করেনি, দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির ভিত্তি রচনা করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়ই যার সুফল ভোগ করেছে এই শতাব্দীর 3/4 সময় ধরে, তবে এর চাইতেও সম্ভবত বড় অবদান হল এই মার্শাল প্ল্যান আন্ত অতলান্তিক বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করেছে, যা ইউরোপকে একক, মুক্ত, শান্তিময় ও সমৃদ্ধশালী হতে সহায়তা করেছে। আজ আমরা আমাদের নিরাপত্তা, সংহতি ও সমৃদ্ধির প্রতি নতুন নতুন হুমকির মুখোমুখি। মার্শাল প্ল্যান আমাদের শুধু তাই মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একত্রে কাজ করে গেলে আমরা কি হাসিল করতে পারি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। খেলার খবরে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের খবর। ভারত এবং পাকিস্তান ওভালের মাঠে আজকে ফাইনাল খেলেছে এবং এই খেলা নিয়ে জল্পনা কল্পনা চলেছে দীর্ঘদিন ধরে, এবং শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে ভারত পাকিস্তানের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, সেটি কিন্তু ঘটেনি। পাকিস্তান 180 রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে আজকের এই খেলায়। এবং পাকিস্তান প্রথমে ব্যাট করেছে, তারা ভারত টসে জিতে প্রথমে ফিল্ড করবার সিদ্ধান্ত নেয়, পাকিস্তান ব্যাট করতে নামে, এবং আমরা দেখলাম 4 উইকেটের বিনিময়ে 50 ওভারে পাকিস্তান করল 338 রান, তার মধ্যে 114 রানের অনবদ্য ইনিংস খেললেন ফাকর জামান। আজহার আলী উদ্বোধনী ব্যাটসম্যান করলেন 59 রান, 46 রান করলেন বাবর আজম এবং 57 রান করলেন মোহাম্মদ হাফিজ। অপরাজিত ছিলেন তিনি, 338 রান 4 উইকেটে। এবং তারপর ভারত মাত্র 158 রানে অল আউট 30 ওভার 3 বলে। আমার সাথে এই খেলা নিয়ে আজকে কথা বলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
ভালো।
আজকের এই খেলা, আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি, আপনি যেমনটি বলেছিলেন যে এই খেলা যে কোনো একদিকে একতরফা হতে পারে।
কারেক্ট, আমি বলেছিলাম গত ইন্টারভিউতে, আপনার মনে আছে কিনা, আমাকে জিজ্ঞেস করেছিল যে এই খেলার প্রসপেক্টটা কি। আমি বলেছিলাম আইদার ইন্ডিয়া উইল উইন উইথ এ ক্রাশিং ব্লো টু পাকিস্তান অর পাকিস্তান উইল উইন, এটা ক্লোজ ম্যাচ হবে না। তো কাজে আমি এখন খেলাটার ব্যাপারে বলি, ইন্ডিয়া কিন্তু প্রেডিক্টিভলি তাদের প্ল্যান অফ অ্যাকশন যা ওরা নর্মালি করে সেটাই করেছে। বিরাট কোহলি টসে জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায়, কারণ ওরা হিসাব করে নিয়েছে যে যদি 300 রানও যদি পাকিস্তান করে, আমরা ব্যাটিং আছে আমাদের, উই উইল চেজ ইট। এবং ইন্ডিয়া কিন্তু হ্যাজ বিন ভেরি গুড চেজার, স্পেশালি বিরাট কোহলি। তো ওই তাদের একটা স্ট্র্যাটেজি, সেটা দিয়ে পাকিস্তানকে ব্যাট করতে বলে। হোয়াট বিরাট কোহলি ডিড নট টেক ইন টু অ্যাকাউন্ট ওয়াজ দ্য স্ট্রেংথ অ্যান্ড ভ্যারাইটি অফ পাকিস্তান বোলিং অ্যাট্যাক। পাকিস্তানের যে বর্তমানে যে অ্যাট্যাকটা, তার যে ভ্যারাইটি আছে, ইট ইজ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড। আপনি মোহাম্মদ আমের, হাসান আলী, শাদাব, জুনেদ, ইটস আ ম্যাগনিফিসেন্ট ওয়েল ব্যালেন্সড অ্যাটাক, এইটা কিন্তু সে অ্যাকাউন্ট করেনি, ধরেনি আর কি। রিগার্ডলেস অফ দ্যাট, রান তো পাকিস্তান যে ব্যাটিং করেছে, এটা আনবিলিভেবল ব্যাটিং। এবং পাকিস্তান টিমের আজকের যে পারফরমেন্সটা, আমি মনে করি ইট ইজ প্রাইমারিলি বিকজ অফ এ বিলিফ দ্যাট ইজ ফিয়ারলেস। কারণ টিমে কিন্তু আপনার অনেক নতুন প্লেয়ার আছে যারা আপনার ওই ইন্ডিয়ান ফোবিয়া ওদের ভিতরে এখনো ঢুকে নেই, কারণ দে হ্যাভ নট প্লেড বিফোর। সো ওই যে মেন্টাল যে একটা সিনারিও পাকিস্তান ক্রিকেটে সবসময় হয়ে এসছে, আমরা আগেও দেখেছি যে পাকিস্তান সব দলকে হারায় ইন্ডিয়ার সঙ্গে যখন খেলে আইসিসি বড় টুর্নামেন্টে, তখন কিন্তু খেলার আগেই ড্রেসিং রুমে হেরে যায় বিকজ দে আর সো কনসার্নড। এই জিনিসটা এই টিমের ভিতরে নেই বিকজ দে ওয়াকড ইন টু দ্য গেম উইথ নাথিং টু লুজ। এবং ইয়াং প্লেয়ার্সরা কিন্তু দে ফোর্স দ্য সিনিয়র প্লেয়ার্স টু ডেলিভার, কারণ ইয়াং প্লেয়ার্সরা লাস্ট তিন চারটা ম্যাচ যে জিতেছে ওরা পারফর্ম করেছে। আপনি ওয়েদার ইট ইজ ফখর জামান, হাসান আলি, সাদাব, দে আর দ্য ওয়ান্স হু পারফর্মড। তো ওদের পারফরমেন্সটা হ্যাজ ফোর্স যে কয়টা সিনিয়র আছে ফর দেম টু পারফর্ম। সো ইউ হ্যাভ আ ভেরি ওয়েল ব্যালেন্সড অ্যান্ড কম্বাইন্ড পারফরমেন্স বিটুইন দ্য সিনিয়র্স অ্যান্ড দ্য জুনিয়র্স, যার জন্য আজকে ওরা এই বিশাল স্কোরটা করলো।
আপনি যেমনটি বললেন যে আজকে পাকিস্তানের বোলিং এর যে ভ্যারাইটি সেটার কথা ভারত হয়তো ভাবেনি তেমন ভাবে, ততটা হয়তো সিরিয়াসলি নেয়নি, এবং অন্যদিকে ভারতের বোলিং সম্পূর্ণ ব্যর্থ হল আশ্বিন, যিনি একজন ভারতের অন্যতম প্রধান বলার, 70 রান দিলেন 10 ওভারে, 70 রান, কোনো উইকেট নেই আশ্বিনের ঝুলিতে। আজকে আজহার আলী 59 রান করলেন 71 বলে, ফখর জামান 114 রান করলেন 106 বলে, 3টি ছক্কা, 12টি বাউন্ডারি, বাবর আজম 46 রান করলেন 52 বলে, মোহাম্মদ হাফিজ অপরাজিত 57 রান 37 বলে, এবং আমরা দেখলাম যে 128 রানে পাকিস্তানের প্রথম উইকেট পড়ল, আজহার আলীর উইকেট পড়ল, 200 রানে গিয়ে দ্বিতীয় উইকেট পড়ল, এবং 247-এ তৃতীয়, এবং 267-তে গিয়ে চতুর্থ উইকেট পড়ল। সো শুরু থেকেই পাকিস্তান রীতিমতো চালকের আসনে চলে গিয়েছিল মোটামুটি।
কারেক্ট। এবং এই যে আশ্বিনের কথা বললেন, আশ্বিন কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ওডিআই ম্যাচেসে আজকে ওর স্ট্র্যাটেজিক্যালি ওর ট্যাকটিক্সটা ভুল ছিল, ও কিন্তু অ্যাটাকে যায়নি, হি ওয়াজ ট্রাইং টু বি আ ডিফেন্সিভ বোলার। এবং যেই উইকেটে আপনার ফ্ল্যাট ব্যাটিং উইকেট, সেখানে আপনি ডিফেন্সিভ বোলিং করলে তো লাভ নাই, আপনার তো একটা ব্যাটসম্যান আপনাকে প্রত্যেক বলে একটা রান নিতে পারে। সো ইফ দে টেক 6 রানস এন ওভার, ইন 10 ওভার ইজ 60 রানস, সো 70 রান দেওয়ার এটা অস্বাভাবিক কিছুই না। এবং ওই যেহেতু সে অ্যাটাকিং বোলিং করে না, এবং এই ম্যাচে আমি দেখেছি আগেও করে অ্যাটাক, ওর টেস্ট ক্রিকেটে যেভাবে অ্যাটাক করে ওডিআই তো ওইভাবে অ্যাটাক করে না আনলেস হি ইজ প্লেইং ইন ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়াতে ওর উইকেট ওকে ফেভার করে পিচ। সো হিয়ার হি ইজ নট এফেক্টিভ, যার জন্য ওই মিডল ওভার্স, মনে রাখবেন মিডল পিরিয়ড অফ দ্য ম্যাচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, ওয়েদার ইট ইজ ব্যাটিং অর বোলিং, মিডল ওভার্স পাকিস্তান হ্যাজ ডমিনেটেড ইন দ্য টুর্নামেন্ট। আপনার প্রত্যেকটা ম্যাচ যারা জিতেছে ওদের মিডল ওভারে কিন্তু ওরা উইকেট বাইর করেছে, এইখানে আবার ইন্ডিয়ান মিডল ওভার্স দে ফেইল্ড, বোলিংটা পাকিস্তান ওরা ডমিনেট করেছে মিডল ওভার্স, উইকেট পায়নি, অ্যান্ড দেওয়ার মিল্কিং রান 6 রান 7 রানস এন ওভার, ওখানেই ম্যাচ কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। নাও পাকিস্তানের ব্যাটিং যেটা, দে ব্যাটেড টু নিয়ার পারফেকশন, মানে আমি খুব কম দেখেছি এত ওয়েল প্ল্যান ব্যাটিং থ্রু আউট দ্য 50 ওভার্স। এক পর্যায়ে তো মনে হয়েছিল লাস্ট 3-4 ওভার তো ইন্ডিয়ান বোলিং তাও একটু টাইট বোলিং করছে, আদারওয়াইজ পাকিস্তান উড়ে প্রবলি স্কোর 370।
সেই আমরা দেখলাম ভারত ব্যাট করতে যখন নামলো, রোহিত শর্মার উইকেটটি পড়ে গেল একদম শুরুতে, দলীয় 0 রানের মাথায় রোহিত শর্মা আউট, 3টি বল খেলেছেন, কোনো রান করতে পারেননি। তারপরে ধাওয়ান 21 রান করেছেন, কিন্তু বিরাট কোহলি যার উপরে নির্ভর করে ভারত অনেকটাই, 9টি বল খেলেছেন, 5 রান করে তিনিও চলে গেলেন। যুবরাজ সিং 22 রান করলেন, ধোনি তার উপরেও অনেকে নির্ভর করেন, তিনি মাত্র 4 রান করলেন, 16টি বল খেলেছেন, একমাত্র 76 রান করে কিছুটা দাঁড়িয়েছিলেন পিচে, তিনি হচ্ছেন পান্ডিয়া,
রাইট,
এবং 43 বলে 76।
আপনার মোহাম্মদ আমের যে ফার্স্ট 5 ওভার স্পেল করলো, ওই ফার্স্ট 5 ওভার স্পেল ডিসাইডেড দ্য ম্যাচ, কারণ ও বোলিং করেছে উইথ আ বিট অফ সিম মুভমেন্ট অ্যান্ড উইথ আ লট অফ ভ্যারাইটি, ক্রস সিম যেটা শেখর ধাওয়ানকে আউট করেছে দ্যাট ওয়াজ আ ক্রস সিম বল, ইট লেফট দ্য ব্যাট। বিরাট কোহলির যে উইকেটটা পড়লো, আমরা দুটো বলে অফ পাকিস্তান অ্যান্ড দ্য বেস্ট অফ পাকিস্তান, ওয়ার্স্ট অফ পাকিস্তান আমরা দেখেছি যখন বিরাট কোহলিকে ইজি ক্যাচ আজহার আলী ড্রপ করে, ঠিক তার পরের বলে উই স দ্য বেস্ট অফ পাকিস্তান ওয়েন আমির বোল্ড আ বিউটিফুল বল অ্যান্ড বিরাট কোহলি ওয়াজ কট এট পয়েন্ট, সো উই স টু থিংস হ্যাপেন এট দ্য সেম টাইম। সো যখন ওই টপ থ্রি চলে যায় শর্মা, ধাওয়ান, শেখর ধাওয়ান এবং বিরাট কোহলি, ইন্ডিয়া হ্যাড অলরেডি মনে করেন লস্ট দ্য ম্যাচ, কারণ ইউভরাজ অ্যান্ড দ্য রেস্ট টু ফলো ওই স্ট্রেংথ ওদের ভিতরে নেই টু চেস ডাউন এ টোটাল অফ 338 রানস। সো ওভারঅল আমি যদি আরেকভাবে যদি একটু ডিসক্রিপশন দিতে হয় এই ম্যাচের আউটকামটা, তাহলে আমি বলবো যে একটা সুনামি পাকিস্তানের ভেদে এসে ইন্ডিয়াকে ডিস্ট্রয় করে দিয়েছে।
অসাধারণ একটা টুর্নামেন্ট আমরা দেখলাম, শুধু ভারত পাকিস্তানের ফাইনাল নয়, আমরা বাংলাদেশকেও দেখলাম এবার প্রথম চারটি দলের মধ্যে চলে আসতে, সেমিফাইনালে খেললো বাংলাদেশ, এবং এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আমরা আরও আলোচনা করব। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট থেকে অনেক অর্জন ছিল, বাংলাদেশ সামনে হয়তো আরও ভালো খেলবে। ইউসুফ রহমান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
১৭ জুন থেকে ২রা জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। এই বড় দুটি ফুটবল আসর আয়োজনের মাধ্যমে রাশিয়ার ফুটবল চর্চার নতুন জাগরণ ঘটবে বলে অনেকের বিশ্বাস। ফুটবলে রাশিয়ার সবশেষ উল্লেখযোগ্য সাফল্য ছিল ১৯৬৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে, বিশ্বের শীর্ষ চারটি দলের একটি ছিল রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত রাশিয়ার ফুটবলের নানান বিষয় তুলে ধরেছেন ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ড্যানিয়েল স্কার্ফ। মস্কোতে তিনি কথা বলেছেন রাশিয়ার সাবেক একজন ফুটবল তারকার সাথে।
১৭ জুন থেকে ২রা জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ, আবার ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। এই বড় দুই ফুটবল আসর আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ার ফুটবল চর্চার নতুন করে জাগরণ ঘটবে বলে অনেকে বিশ্বাস করছেন। ফুটবলে রাশিয়ার সর্বশেষ উল্লেখযোগ্য সাফল্য ছিল ১৯৬৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে, বিশ্বের শীর্ষ চারটি দলের একটি ছিল তখন রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত রাশিয়ার ফুটবলের নানা বিষয় তুলে ধরেছেন ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ড্যানিয়েল স্কার্ফ তার রিপোর্টে। মস্কোয় তিনি কথা বলেছেন রাশিয়ার সাবেক একজন ফুটবল তারকার সঙ্গেও। ১৯৬৬ সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে বেশ নাম কুড়িয়েছিল। সে বছর চতুর্থ অবস্থান নিশ্চিত করতে সোভিয়েত ইউনিয়ন হারিয়েছিল ইটালি, চিলে এবং হাঙ্গেরিকে। অর্ধশতাব্দী পর সাবেক ফুটবলারদের মধ্যে অল্প যে কজন বেঁচে রয়েছেন তাদের মধ্যে ভ্লাদিমির পোনোমারেভ একজন। ১৯৬৬ সালে খেলেছেন ডিফেন্ডার হিসেবে, রাশিয়ার ফুটবল নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
When there was the World Championship in England, the coach said, "Thank you guys. We won't achieve such a success for the next 50 years."
বলেছেন ইংল্যান্ডে বিশ্বকাপের সময় আমাদের কোচ বলতেন, "Thank you guys. আগামী 50 বছরে আমরা এমন সাফল্য আর পাব না." আর 50 বছর কিন্তু পার হয়ে গেছে। রাশিয়ার ফুটবলের দুঃসময় গেলেও সেখানকার ফুটবল ভক্তরা এখনো রাশিয়ার সাফল্য আশা করছেন, আর সেটিকে অনেক ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ বলে মনে করেন লোকোমোটিভ ফুটবল ক্লাবের খেলোয়াড় মাক্সিম লোকো সাতাইলো।
That's why we are faced with big problems when they show negative results. Sometimes it may result in such extraordinary situations because the fans become too upset. They believe too much. They hope too much.
তিনি বলেন, এই কারণেই আমরা অনেক সময় সমস্যায় পড়ি। ভক্তরা যখন বিষণ্ণ হয়ে পড়ে তখন মনোবল ভেঙে যায়। ভক্তরা অনেক বেশি আশা করে অনেক সময়। ফিফা কনফেডারেশনস কাপের আয়োজক হওয়ায় রাশিয়া কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। রাশিয়ার তারকা খেলোয়াড়রা জানান তাদের কাছে লক্ষ্য পরিষ্কার। স্পার্টাক মস্কোয়ের অধিনায়ক ডেনিস গ্লুশাকভ জানান,
Of course, it's to get to the final game, step by step. We'll play the first and the second match, and only then I may tell you whether we get to the final or not.
অবশ্যই আমাদের টার্গেট ফাইনাল পর্যন্ত খেলা। প্রথম এবং দ্বিতীয় ম্যাচ খেলার পর আমি বলতে পারবো ফাইনালে যেতে পারবো কি না। ভ্লাদিমির পোনোমারে বলেন, সোভিয়েত আমলে ফুটবলের প্রতি যে ভালোবাসা এবং গুরুত্ব ছিল এখন তা ততটা নেই।
Ну, будем расти, будем работать.
But we'll keep working and growing. We'll keep training, and that will allow us to get on the same level as great European teams. So far, we're not much valued. The Confederation Cup matches will show us.
বলেন, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে চলব। বড় বড় ইউরোপিয়ান ফুটবল টিমের মতোই আমরা দক্ষতা অর্জনের চেষ্টায় রয়েছি। কনফেডারেশনস কাপের খেলার পর আমরা আমাদের লেভেল বুঝতে পারব। এই কনফেডারেশনস কাপের মধ্যে দিয়ে রাশিয়া নিজেদের পরীক্ষা করতে পারবে আগামী বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য তারা কিভাবে প্রস্তুতি নেবে।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা থেকে একটি রিপোর্ট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ এবং বিধায়কদের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের আলাদা আলাদা রঙের ব্যালট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিল দেশের নির্বাচন কমিশন। বর্তমানে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের শাসক ও বিরোধী দল। কিন্তু সেই প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, অর্থাৎ উভয় পক্ষই নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করে, সেক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া অবধারিত হয়ে পড়বে। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা আগামী 1 জুলাই শেষ হচ্ছে। তারপরেই পরিস্থিতি অনুযায়ী ভিন্ন রঙের ব্যালট পেপার ছাপার কাজ শুরু করবে দেশের নির্বাচন কমিশন। জানা গেছে, সাংসদদের জন্য সবুজ রঙের ব্যালট পেপার থাকবে, অন্যদিকে বিধায়কদের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট পেপার। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত ডেস্ট্রয়ার USS ফিটজেরাল্ডের একটি কম্পার্টমেন্টে নিখোঁজ সেনাদের মৃতদেহ পাওয়া যায়। সন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। শনিবার ভোরে জাপানের উপকূলে একটি বিশাল বাণিজ্য জাহাজের সঙ্গে ডেস্ট্রয়ারটির ধাক্কা লাগে এবং ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষতি হয়। 7 জন নাবিক নিখোঁজ ছিলেন। আমেরিকার সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ আকওয়ান রবিবার সাংবাদিকদের বলেন, সন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সরাসরি না বললেও এই ইঙ্গিত দেয় যে কেউ জীবিত নেই। নিহতদের পরিবারদের বিষয়টি না জানানো পর্যন্ত কজনের দেহ পাওয়া গেছে তা জানাতে আকওয়ান অস্বীকার করেন। তিনি বলেন, নৌযানটির ক্ষতিগ্রস্ত ডান দিকটা দিয়ে ঘুমাবার কম্পার্টমেন্টে পানি ঢোকে। কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পর্তুগালের মধ্যাঞ্চলে এক ব্যাপক দাবানলে অন্তত 62 জন নিহত হয়। এদের মধ্যে অনেকেই তাদের গাড়িতে আগুনে পুড়ে মারা যায়। দাবানলে আরও অন্তত 59 জন আহত হয়েছে। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ওঠে। দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্টা রবিবার থেকে 3 দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। ইরাকি বাহিনী মসুলের পুরনো শহরে চূড়ান্ত আক্রমণ অভিযান চালিয়েছে। ওই এলাকা হচ্ছে ইসলামিক স্টেটের সবশেষ শক্ত ঘাঁটি। সামরিক কমান্ডাররা বলেছেন, রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বিমান হামলা চালানোর পর ইরাকি বাহিনী খুব ভোরে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহরে আক্রমণ অভিযান শুরু করে। শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে যে 2 পাকিস্তানি কূটনীতিক নিখোঁজ হন, নিরাপত্তা বাহিনী তাদের খোঁজে সন্ধান অভিযান শুরু করেছে। ওই 2 কূটনীতিক সড়ক পথে পাকিস্তানে যাচ্ছিলেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশ সদর কার্যালয়ে তালেবান বিদ্রোহীরা হামলা চালালে 5 জন নিহত হয় এবং অন্তত 20 জন আহত হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকা ছিলেন টিএন ওয়াং। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.